দত্ত, আমাদের এই বৈষ্ণব মহাত্মাও এবং বিধবা একজন গুণী লোক ছিলেন সত্য সার, আর এই বৈষ্ণবদের হল সত্যই সার। তারা অসত্য জগতে অসত্য কথার মধ্যে কোন সার লক্ষ্য করে না, সবই অসার। এই জন্য এই সংসার অসার, এর নাম হল সংসার। যদিও সম্যক সার বলে অর্থ করা যায়, কিন্তু এটা সম্যক অসারই বটে, এর সার নাই। কিন্তু একমাত্র সার বস্তু হচ্ছে ভগবান, ভগবানের নাম। সংসারে ভগবানের নাম এসছে, আর সার কিছু নাই। সেই জন্য এরা সর্বদা নাম ভজন পরায়ণ, কেন সত্য সার। এদের স্বভাব হল প্রকৃত সত্য, হরিনাম সত্য, এবং সেইটি সার। এইটা তারা বিচার করে গ্রহণ করেছে। সম, আর সকলের প্রতি সমভাব, কোন বৈষম্য দেখে না। জগতের লোকের সঙ্গে আর একজনের সঙ্গে দেখা হলে তখনই তাদের বিচার হয়, ও আমার থেকে কুলে ছোট, না বিদ্যায় ছোট, না বয়সে ছোট, না রূপে ছোট, না গুণে ছোট, কিসে ও আমার থেকে ছোট, সেই কল্পনা করে চিন্তা করে। কিন্তু বৈষ্ণবের চরিত্র হল সকলের প্রতি সম। কেন সকলের প্রতি সম? এই বিচারে, সকলেই ভগবত দাস, আমিও ভগবত দাস, ও ভগবত দাস। অতএব ভগবত দাস ভগবত দাসের দাসৈক সূত্রে আমরা সমান। দ্বিতীয় কথা, সকলের হৃদয়ে ভগবান বিরাজমান, ওর হৃদয়েও যে ভগবান, আমার হৃদয়ে সেই ভগবান। এই বিচার থাকার দরুন এদের সমত্ব ভাবটা থাকে। আর তা না হলে মুখে বললেও সমত্ব ঠিক অবৈষ্ণবে রক্ষা করতে পারে না। আমি সংক্ষেপে সংক্ষেপ বলছি, নির্দোষ বৈষ্ণবের কোন দোষ থাকে না। যদি কেউ নিন্দা হিংসা করে দোষ দর্শন করে, সেই দোষটারই ভুল। কেন? এরা কোন দোষ করেন না, এদের মধ্যে কোন দোষ থাকে না। নির্দোষ পুরুষ হচ্ছেন ভগবত ভক্ত, বদান্য। আর বদান্য কৃপালু যে অর্থে, বদান্য সেই অর্থে খুব দাতা। এরা ভগবানের কথা জগৎকে বিতরণ করে জগৎ জীবের যে মহান কল্যাণ করেন, সুতরাং এরা বড় বদান্য। এরকম দান, ধনরত্ন দান করে দিয়ে এরকম হবে না। মৃদু স্বভাবটা বৈষ্ণবের মৃদু। এই মহাত্মার সঙ্গে যারাই দর্শন পেয়েছেন, কথাবার্তা বলেছেন, বড় মৃদু। অন্য লোক সব কঠোর, জগতের লোক সবসময় কঠোর, এরা মৃদু, শুচি, সর্বদা পবিত্রতা রক্ষা করেন। যেমন আমরা শুনি, ওই অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতবি বা যশ্মরে পুণ্ডরীচক্ষম সবাজ্যবন্তরে সূচি, তা সেই বাজ্যবন্তেরা ভগবানকে ধরে আছে, সর্বদাই সূচি। এদের আর অসুচি আসবে কোথেকে? বরং এদের কাছে গেলে অসুচি সূচি হয়ে যায়। অকিঞ্চন, এরা জগতে কিছু চায় না। জগতে যত লোক দেখবেন, কিছু না কিছু চায় এখানে। কেহ ধন, কেহ জন, কেহ স্ত্রী, কেহ পুত্র, কেহ মান, কেহ সম্মান, একটা না একটা চায়। বৈষ্ণব কিছুই চায় না, অকিঞ্চন। কিঞ্চন মানে কিছু চাওয়া এদের নাই। এমন যে ভগবান, তার কাছেও কিছু চান না। হে ভগবান, তুমি কৃপা করো, দয়া করো, সেবা দাও, আর আমি অন্য কিছু চাই। তারই সেবা চায়, তারই কৃপা চায়, নিজের জন্য কিছুই চায় না। জগতেও চায় না, কোন দেবতার কাছেও চায় না, ভগবানের কাছেও চায়। অকিঞ্চন সর্বোপকার, এবং সকলের উপকার। কেহ কার উপকার করে, কার অপকার করে বসে, কিন্তু বৈষ্ণব সর্বোপকার, সকলের উপকার। শান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলেই অশান্ত। আর কৃষ্ণই কোশর, এদের এই স্বরূপ লক্ষণ হচ্ছে কৃষ্ণইতি একমাত্র স্বর। কৃষ্ণ যা করে, মহারবি রাঘবি জয় ইচ্ছা তুয়ারা নিত্য দাসপ্রীতি তুয়া অধিকার, মার রাখ তোমার যা কিছু কর, এই বলে কৃষ্ণই কোশর। অকাম, কামরহিত, নিরীহ। জাগতিক উদ্যমের জন্য কোন চেষ্টা নাই, শুধু কৃষ্ণ সেবাপরায়ণ। স্থির বিজিত সরগুণ, কাম ক্রোধাদি সরগুণ জয় করেন। মিতভুগ আহারটা খুব পরিমিত, লোভী নয় যে পেয়ে গেছি অত খেয়ে দি। বৈষ্ণব চরিত্রে তা নাই, মিতভুগ। অপ্রমত্ত, কোন বিষয় নিয়ে এরা প্রমত্ত হয়ে যায় না, মত্ত প্রমত্ত এসব হয় না। মানদ, সকলকে মান দিয়ে চলে। আর অমানি, নিজেরা কোনো মান চায় না। কেউ মান দেবে এ আশা তো করেই না, মান না দিলেও না, বরং তাদিগকেই মান দেন। গম্ভীর, করুণ, খুব গম্ভীর চরিত্র বৈষ্ণবে। আর করুণ, করুণ ভাব কয়েকটাই হল, বদান্য, কৃপালু, করুণ। আর মৈত্র, সকলের প্রতি মিত্রতা বুদ্ধি। আর কবি, এদের কবিত্ব ভাব স্ফূর্তিপ্রাপ্ত হয় আপনা হইতে। আর দক্ষ, বৈষ্ণবেরা সবসময় দক্ষ, নিপুণ। তাদের কৃষ্ণ সেবায় নিপুণতা কেহ ছাড়িয়ে নিতে পারে না, বা কেহ দেবে এও তাদের নয়, তারা স্বাভাবিক দক্ষ। আর মৌনী, এরা সর্বদাই মৌনী, বেশি কথা বলে না, আজে বাজে কথা বলে না। অনেক মৌনী বাবা আছে, পুরীতে একজন মৌনী বাবা দেখেছিলাম, অনবরত বকে, অনবরত বকে। কি জানি কোন সময় সে মৌনী বাবা হয়েছিল জানি না, তবে আমার সঙ্গে যখন থেকে দেখা হয়েছে সে মৌনী বাবা খেলি বকে, তাই বকে। আর কতগুলি মৌনী দেখা যায় চুপ করে থাকে, কিন্তু প্রকৃত মৌন হল কি? ভগবত ইতর কথা বলা হবে না, কিন্তু ভগবত কথা বলা হবে। ভগবত কথা না বলে মৌন হওয়ার কোন মানে হয় না। মৌন হতে হবে ভগবত ইতর কথা, বিষয় কথা, গ্রাম্য বার্তা না শুনবে, না বলিবে যবে মিলিবে আনে, কিন্তু ভগবত কথা অনুক্ষণ। মহাপ্রভু বলছে কীর্তনীয় সদা হরি, তুমি সর্বদা হরি কীর্তন করো, কোন সময় হরি কথা ছেড়ে অন্য কথা বলবে না, তবে অন্য কথা ব্যাপারে তুমি মৌন থেকো। যদি আজেবাজে লোক এসে তোমার কাছে নানা কথা জানতে চায়, বিষয় ব্যাপার বুঝতে চায়, তুমি মৌন থাক, সেখানে মৌন হওয়া ভালো, এই হল প্রকৃত মৌনী। তবে অনেক লোক হচ্ছে মৌনী এদিকে আছে, আর একটু কাগজ আর একটি কলম নিয়েছে, তাতে লিখে দিচ্ছে যে আমাকে এই দিতে হবে, এটা মুখে বলবে না, মৌনী কিনা, আমি মৌনী, অতএব আমি চাইব না, এই কাগজে লিখে দিচ্ছি আপনি দেন। এইরকম অনেক কৃত্রিম মৌনী জগতে আছে, তবে বৈষ্ণব ছাড়া। বৈষ্ণব মৌনী মানে ইতর কথায় মৌনী, ভগবানের কথায়, ভগবত সেবার কথায় তারা মৌনী। এই গুণগুলির কথা, আরো ভাগবতের অনেক গুণ আছে, মোটামুটি মহারাজের গুণ পরিচয়তে আমি চৈতন্য চরিতামৃতের থেকে কিছু বললাম। এখন বৈষ্ণব তো দেখে চেনা যায় না, এই গেল এক অসুবিধা। বৈষ্ণব চিনিতে না রে দেবেরও সকতি। আর তারা কখন আসেন, কিভাবে আসেন, কিভাবে চলে যান, বোঝা যায় না। আর এই মহাত্মাকে তো দেখার লোক এখানে কিছু আছে বটে, অল্প স্বল্প, কিন্তু বেশিরভাগই দেখেন নাই। আর যারা আমরা দেখেছি বলে মনে করি, তারাও যে কতটুকু দেখেছি আর বুঝেছি সেটাও তো বলা যায় না। কিন্তু আমাদের গুরু মহাত্মা সর্বদা বলতেন যে সাধু দর্শন করতে চোখ দিয়ে হবে না, কান দিয়ে। সাধুর মুখনিঃসৃত বাণী কান দিয়ে শুনে হৃদয়ের মধ্যে নেবে, সেই হৃদয় থেকে ভগবান অন্তর্যামী বুঝিয়ে দেবেন। এই সাধু, সাধু দর্শনের মূল হচ্ছে কান, চোখ নয়। চোখ দিয়ে সাধু দর্শন করতে গেলে ঠকতে হয়, আর লোকও ওই চোখে সাধু দেখে নেবে বলে কেউ জট রেখেছে, কেউ চিমটে রেখেছে, কেউ মালা খুব মোটা মোটা রেখেছে, কেন লোকে দেখে যেন মনে করে একটা সাধু, খুব সাধু। কান দিয়ে শুনতে হবে, কান দিয়ে সাক্ষাৎ যখন থাকেন তখন তাদের কানে কথা শোনা যায়, অপ্রকটকালে কি হবে, তাদের লিখিত গ্রন্থাদি বা সেই উপদেশাদির থেকে কিছু কথা স্মরণ করলে হবে। আজকে তাই আমি কয়েকটি কথা তার উপরে আমাদের মার্বেল পাথরে খোদিত করা আছে। এখানে যেমন প্রভুপাদের উপদেশ, ভক্তিবিনোদ ঠাকুরের উপদেশ খোদিত করা আছে, ওখানে গৌরকিশোর বাবাজী মহারাজের, জগন্নাথ দাস বাবাজী মহারাজের কথা খোদিত আছে, উপরে এই পূজ্যপাদ শ্রীল মহারাজের কথা খোদিত আছে। তো কে পড়ছে, কে আর দেখছে? যারা এখানে খায় দায় থাকে তারাও তো বগল বাজায়, তারাও তো একটু দেখে না যে কি উপদেশগুলো আছে মহাত্মাদের। আমি এইটি পড়ে শেষ করব আজকে। সরাট ও স্বাধীন ভগবান কেবলমাত্র ভক্তিরই অধীন। দেখো একথার মধ্যে গভীর অর্থ অনেক, তবে মোটামুটি হচ্ছে যে ভগবান সরাট এবং স্বাধীন কেবলমাত্র ভক্তির অধীন, আর কিছুতেই তাকে অধীন করা যায় না। সেই ভক্তির আধার বা পাত্র ভক্ত, ভক্তি আছে যাতে সেই ভক্ত। সুতরাং ভক্ত সঙ্গ ব্যতীত ভক্তি লাভের অন্য উপায় নাই। ভক্তি লাভ করতে গেলে ভক্তি যে পাত্রে আছে, ঔষধ কিনতে গেলে ডাক্তারখানায় যেতে হয়, আবার মুদি দোকানের জিনিস কিনতে গেলে মুদি দোকানে, স্টেশনারি জিনিস কিনতে হলে স্টেশনারি দোকানে, যেখানে যেটা আছে। ভক্তি আছে যে পাত্রে, সেই হল ভক্ত। অতএব ভক্তি লাভ করতে গেলে ভক্ত সঙ্গ করতে হয়। ভক্ত কৃপায়, ভক্ত সঙ্গে ভক্তিলতা বীজ শ্রদ্ধা লাভ হয়, ভক্ত সেবায় ভক্তি বৃদ্ধি, এবং অবশেষে ভক্তিলভ্য ভগবানের দর্শন লাভ হয়। এই হল সাধু সঙ্গের পথ। শ্রী গুরু কৃপায়, ভগবানের কৃপা, শ্রী গুরুদেবী, শ্রী হরিকীর্তনকারী বিগ্রহ, তাহারই আনুগত্যে হরিকীর্তন সম্ভবপর। অপ্রাকৃত বস্তু জ্ঞান বুদ্ধির অতীত, ইন্দ্রিয়জ জ্ঞানাধিকারী ও জ্ঞান অধিকারী ও তর্কাতীত, ইন্দ্রিয়জ জ্ঞানের অতীত এবং তর্কাতীত। সেখানে দাম্ভিকতা, শৌর্য, বীর্য, পাণ্ডিত্য সকলেই পড়া হত। কেবল সেই বস্তুতে শরণাগতি তৎকৃপা প্রাপ্তির একমাত্র উপায়। ভগবানের শরণাগতির দ্বারাই ভগবত কৃপা পাওয়া যায়। মানব জীবন দুর্লভ কিন্তু ক্ষণস্থায়ী। অতএব বুদ্ধিমান ব্যক্তি সে জীবনে হরিভজনের জন্য বিশেষ চেষ্টা করিবেন, কেননা নরতনু ভজনের মূল। অন্যদের সব ভোগ হইবে, কিন্তু মনুষ্য দেহ ছাড়া হরিভজনের সুবিধা হইবে না। তার বিভিন্ন গ্রন্থের মধ্যে থেকে, বিভিন্ন পত্রের মধ্যে থেকে কিছু কিছু উপদেশ এখানে সংরক্ষিত হয়েছে। এই কটাই যে উপদেশ তা নয়, অনন্ত উপদেশ তা। ভগবানের ইচ্ছার উপর নির্ভর করিয়া চলিতে হইবে, তাহার বিধানে সন্তুষ্ট হইয়া তাহার ভজন করিতে পারিলে অশান্তি হয় না। এক একটা কথা যে কত মূল্যবান। ভগবানের অহৈতুকী দয়ায় সাধু সঙ্গে কৃষ্ণ ভজন লাভ, সাধু সেবায় ভজনে উন্নতি, আবার অপরাধে অধোগতি। সাধুর চরণে অপরাধ হইলে তাহাদের শরণাগত হইতে হয়, তাহাদের দয়ায় অপরাধ মুক্ত হইয়া ভজনে অগ্রসর হওয়া যায়। সংসারে জীবন ধারণই সর্বপ্রধান কর্তব্য, এই বিচার সংসারী। যে কি করে খেয়ে দেয়ে সংসারে বাঁচব, এটা সাংসারিক লোকের বিচার। কিন্তু ভগবানের ভজনই সর্বপ্রধান কৃত্য, এই বিচার সাধু সেবকগণের। সাধুদিগের সেবক যারা, তাদের বিচার হল ভগবত ভজন কি করে করব, আর সংসারে খাবো দাবো বেঁচে থাকবো, এটা সাংসারিক লোকের কথা। যেদিন সংখ্যা নাম পূর্ণ হইবে না, সেদিন শ্রী নামপ্রভুর চরণে ক্ষমা প্রার্থনা করিয়া পরদিন বাকি সংখ্যা পূর্ণ করিও। আমরা অনেক সময় নানা কার্যে ব্যস্ত থাকায় যেটা সংখ্যা রেখে মহাপ্রভু বলেছেন সেটা পূর্ণ হয় না। সেই জন্য বলেছেন পূর্ণ যদি কোনদিন না হয় নাম প্রভুর কাছে ক্ষমা চাইবে, প্রভু আজ হল না, তার পর দিন সেটা পূর্ণ করতে হবে, বেশি সংখ্যা হলে তার পরের দিনও আবার পূর্ণ করতে হবে। সর্বক্ষণ ভগবানের স্মরণে মনকে নিযুক্ত রাখাই সাধন। মন অশান্ত হইলেও অনন্ত গুণধাম শ্রী ভগবান দয়ালু ও পতিত পাবন, আমার সরলতা ও আত্মি দর্শনে তিনি নিশ্চয়ই আমাকে কৃপা করিবেন। এই হল জিনিস আসল যাতে ভগবান কৃপা করেন। শ্রী ভগবান পূর্ণ চেতন, সর্বজ্ঞ ও বাঞ্ছাকল্পতরু, আমাদিকে নিষ্কপট সেবা প্রবৃত্তি দেখিলে তিনি অল্পকালই সভক্তি প্রদান করিয়া সেবা গ্রহণ করেন, কিন্তু কপট হইলে পরে আর হয় না। মানুষ নিজ নিজ কর্মফলে ধনী অথবা দরিদ্র হয়, কিন্তু স্বীকৃতি না থাকিলে কারো হরিভজনে প্রবৃত্তি হয় না। অতএব দরিদ্র বলিয়া দুঃখ না করিয়া যে অবস্থায় আছো উহাতে সুখী থাকিয়া আত্মি ও আগ্রহের সহিত হরিনাম কর, দয়াময় হরি সকল অসুবিধা দূর করিবেন। সাধু সঙ্গে ভগবানের ভজনে মতি হয়। ভগবান যদি কোন জীবের প্রতি প্রসন্ন হন তবে তাহার নিকট সাধু পাঠাইয়া নিজের সন্ধান দেন, গুরুরূপে নিজ নাম ও মন্ত্র দীক্ষা দেন। অতএব ভাগ্যবান ব্যক্তি ভগবানের ভজনে প্রবৃত্ত হয়। জীব নিত্য কৃষ্ণ দাস, এই সম্বন্ধ জ্ঞান অভাবী সংসার। সংসার জীবের গতাগতি পথে ক্ষণিক বিশ্রামাগার, জীবে বিশ্রামাগার, এখানে কেহই থাকিবার জন্য আসে না, পথিকের সহিত পথিকের মিলন স্থান। যাহারা ইহা না বুঝিয়া এখানে চিরদিন থাকিতে চায়, পথিকের সহিত গাঢ় সম্বন্ধ করে দুঃখ ও শোকই তাহাদের প্রাপ্য হয়। কৃষ্ণ ভক্ত সঙ্গরহিত, কৃষ্ণ কথা শূন্য, সংসার নরকের দ্বার। কৃষ্ণ ভক্ত কৃষ্ণ কথা কোলাহলপূর্ণ, সংসার বৈকুণ্ঠের দ্বার। কৃষ্ণ ও ভক্ত সেবায় বিষয়রতি কমে, সেই সেবা নিষ্কপটে হওয়া দরকার। সুতরাং হরিকথা শ্রবণ, কীর্তন ও কৃষ্ণ ভক্ত সেবা জীবের একমাত্র কৃত্য জানিয়া করিবেন। এ সংসারে ভগবানের ভক্ত ব্যতীত সকলই নিজ কর্মফলের অধীন। মেঘ যেমন বায়ুর অধীন, তৃণকাষ্ঠ যেমন স্রোতের অধীন, তেমনি সংসার সমুদ্রে ভাসমান জীবকুল কাল ও কর্মের অধীন। আমাকে যে অবস্থায় রাখিলে আমার সুবিধা হয়, আমার প্রভু আমাকে সেই অবস্থায় রাখিয়াছেন, ইহা জানিয়া আত্মীর সহিত ভজন করিতে হইবে। ভগবান প্রত্যেকের অন্তরে বিরাজিত, ভক্তের ভজন চেষ্টা দেখিয়া তিনি নিজেই দাসের সুব্যবস্থা করিবেন। সাধুসঙ্গ রহিত সম্পদ ও বিপদ, কিন্তু বিপদই সাধুসঙ্গ হইলে উহাই পরম সম্পদ। আপনারা সকলে উৎসাহের সহিত হরিভজন করিবেন, অনিত্য দেহে থাকিয়া অনিত্য ইন্দ্রিয়ের দ্বারা অকপটে সেবা করিলে নিত্য পরমানন্দ ভগবানের সেবা লাভ হয়। ভারতবর্ষে জন্মিয়া শ্রী গুরু কৃপায় এই সৌভাগ্য লাভ হয়, অন্যত্র এমনকি স্বর্গীয় এই সুযোগ হয় না। শ্রী গুরুদেব সাংসারিক লোক নয়েন, সুতরাং তাহাকে সংসারের কোন দ্রব্য দিয়া বশ করা যায় না, তিনি কেবল সেবারই বর। এই কয়েকটি মাত্র এখানে তোলা হয়েছে, অনন্ত উপদেশ তিনি দিয়েছেন, কিন্তু তার অনুগত অভিমানকারী ব্যক্তি যদি আমরা সেই উপদেশগুলো যদি পালনে যত্ন করি, তাহলে আজকে সত্যি সত্যি তার এই তিথির সম্মান করার সার্থক হবে। তা না হলে তীর্থ পূজাটা আমাদের কেবল মৌখিক হবে। সেই জন্য আজ পূজ্যপাদ শ্রীল মহারাজের তিরুভাব তিথিতে তার শ্রীচরণে আমাদের এই প্রার্থনা, হে প্রভু, হে কৃপাময়, আপনি কৃপাপূর্বক যে উপদেশগুলি দিলেন এইগুলো আমাদের হৃদয় সর্বদা জাগরুক থাকুক এবং আমরা দিন দিন যেন আপনার উপদেশ মতে হরিভক্তির পথে চলতে পারি। আজ এই বন্ধ করবে না, ছেলেগুলো চেঁচামেচি করবে না, বন্ধ করে নিরাপদে বলল। শ্রীকৃষ্ণের বসন্ত পঞ্চমী তিথি ছিল এবং ওই তিথিতে অনেকগুলি আবির্ভাব এবং তিরোভাবের লীলার সম্মিলন হয়েছিল। আমরা সেগুলি সমস্ত আলোচনা গতকল্য করতে পারি নাই, সম্ভব নয়। গতকল্য কেবল সরস্বতী পূজা সম্বন্ধে এবং আমাদের পরম পূজ্যপাদ শ্রীশ্রীল মহারাজের সম্বন্ধে আমরা কিছু কথা শ্রবণ করেছি। আজকে যতটা সম্ভব হবে, তবে সব আজকেও হবে না, আবার কালকে তো হবেই না। কালকে হচ্ছে অদ্বৈত সপ্তমী, শ্রীমৎ অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি। এই তিথিতে আমাদের উপবাস করতে হয়। কেন? ভগবত তত্ত্বগুলি সব উপবাস করতে হয়, শক্তিতত্ত্ব বা ভক্ততত্ত্বে উপবাস করলে ক্ষতি নাই, তাহলে আমাদের কোনোদিন খেতে হবে না, সবদিনই উপবাস করতে হবে। কেন? অসংখ্য ভক্ত, অসংখ্য শক্তিতত্ত্ব, কেবল ভগবত তত্ত্বগুলিরই উপবাস সেই জন্য আমাদের করা হয়। তবে কৃষ্ণলীলায় কৃষ্ণ এবং বলরামের উপবাস করা হয়, আর গৌরলীলায় গৌরাঙ্গদেব, নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু, এরা তিনজন হলেন ভগবত তত্ত্ব। আর গদাধর শ্রীবাস, গদাধর শক্তিতত্ত্ব এবং গদাধর হচ্ছে ভক্ত, শ্রীবাস হচ্ছে ভক্ততত্ত্ব, তাদের ক্ষেত্রে আমরা উপবাস করি না, যেমন রাধারানী ললিতা দেবী প্রভৃতির উপবাস করি না, রামচন্দ্রের উপবাস করি কিন্তু সীতাদেবীর করি না। করি না মানে করতে নাই তা নয়, করলে করা যায়, সবদিনই উপবাস করলে ভালো। তাহলে এই ভগবত তত্ত্বের মধ্যে গৌরলীলার এই তিনজন, তার মধ্যে কাল অদ্বৈত আচার্য প্রভু এর আবির্ভাব তিথি, এর উপবাস। তবে এদের জন্মকালের জানা না থাকায় আমরা সেই সময় পর্যন্ত নিরম্বু থাকার সুযোগ পাই না। আর উপবাসটা একাদশীর মতন ফলমূলের দ্বারা অনুকল্প করি করা হয়, তবে এই মোটামুটি মধ্যাহ্নকাল পর্যন্ত না খেলে কিছুটা কষ্ট তো হবে, সেটা ভালো ভগবানের জন্য। এই জন্য মধ্যাহ্নকালে পর্যন্ত থেকে তারপরে অনুকল্প করলে হবে। নিত্যানন্দ প্রভুটা জানা যায় সন্ধ্যা পর্যন্ত, কাজেই অতক্ষণ থাকতে হবে নির্জলা, তারপরে অনুকল্প ফলমূল। কিন্তু এবার আবার নিত্যানন্দ প্রভু এমন কৃপা করেছেন যে তোরা কষ্টবোধ করিস, তোদের করতে হবে না। কেন? ভৈমী একাদশীর উপাসটাও প্রসিদ্ধ, অনেকে সব একাদশী না করলে চারটে একাদশী করে, তার মধ্যে ভৈমী একাদশী করে। তো এবারে ভৈমী একাদশী হবে না, কেন? তারপর দিন মহাদ্বাদশী হয়েছে, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী উপস্থিত হওয়ায় একাদশীর উপবাসটা বন্ধ হয়েছে। এটা হল গোস্বামী সিদ্ধান্ত, যে যদি একাদশীর পরদিন মহাদ্বাদশী উপস্থিত হয় তো একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশী করবে। স্মার্ত মতে এ বিধান নয় বটে, এটা গোস্বামী মতে এই বিধান। সেই হিসাবে ভৈমী একাদশী হল না, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী উপবাস হবে, সেদিন আবার বরাহ দ্বাদশী। বরাহ দ্বাদশী বলে হতো না, বৈমী একাদশী করি বরাহ দ্বাদশীতে অর্চনান্তে পালন হতো, কিন্তু ওই মহাদ্বাদশী পড়েছে বলে আমাদেরকে কয়েকদিন উপবাস করতে হবে একাদশী পরিত্যাগ করে। এখন উপবাস করলি তারপর দিন পালন বিধি না এলে আর উপবাসের কোন সার্থকতা হয় না। তারপর দিন পড়েছে নিত্যানন্দ ত্রয়োদশী, তা এখন ওদিন উপবাস তো করতেই হবে মহাদ্বাদশী, আর পালন করতে হবে তারপর দিন, তো পালন করতে হলেই তো ছুটে যাবে উপবাসটা নিত্যানন্দ প্রভু। তবে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব কালে তার যে একটু ভোগরাগ সংক্ষিপ্ত হয় বা তার কথা কৃত্য নয় সেটা তো আর বন্ধ হবে না, খেয়ে দেয়ে করা হবে, তাতে আর কি ফলমূল খেলে আর কি হবে, ফলমূল তো নয় অন্ন খেতে হবে, তাহলে বারণ হবে কি করে। তা যাই হোক, সে তো আরো দূরে আছে, এখন কালকে হলো এই, কালকে অদ্বৈত প্রভুর কথা শোনা যাবে, আজকে যতটা সম্ভব হোক কালকে আবার হবে না, পরশু আবার বাকিটা হবে। আজ আমরা প্রথমে শ্রবণ করব বিষ্ণুপ্রিয়া দেবীর কথা। বিষ্ণুপ্রিয়া দেবীর কথা শুনতে গিয়ে পূজ্যবাদ শ্রীল মহারাজ তার ভক্তি বিবেক কুসুমাঞ্জলি গ্রন্থেতে বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব সম্বন্ধে একটি কবিতা লিখেছেন, সেটি আমরা প্রথমে পাঠ করব। তারপরে ছিল প্রভুপাদের কিছু কথা আছে, তা আমরা শুনব। শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া আবির্ভাব এই সম্বন্ধে ছিল মহারাজ এই কবিতাটি লিখেছেন। জয় শ্রী পঞ্চমী বারবার নমি তোমার চরণে আমি, ওহে তিথিবর সর্ব মনোহর পরম পবিত্র তুমি, তোমার স্মরণে আসে মোর মনে শ্রী গৌরপ্রিয়ার কথা, পণ্ডিতের কন্যা রূপে গুণে ধন্যা বিষ্ণুপ্রিয়া জগন মাতা, বিশ্বে বিশ্বম্ভর আমি পরিকর জগৎ ভাসালো প্রেমে, প্রেমদান লীলা অপূরব খেলা আপনে আপন নামে, লীলার সহায়া মাতা বিষ্ণুপ্রিয়া বিষ্ণু শক্তি পরাৎপরা তাহার মহিমা নাহি পায় সীমা শ্রী বিষ্ণু বল্লভ বড়া। এই যে এখানে আছে মহাপ্রভু মাঝে একদিকে লক্ষ্মীপ্রিয়া একদিকে বিষ্ণুপ্রিয়া, শীত দিয়েছে তো আঙ্গুলে আমার পোশাক পরেছি। মত শুনি দ্বারপরে দ্বারকা লীলা গৌর বিষ্ণুপ্রিয়া ভক্তগণ হইয়া বলিতে নদিয়া লীলা, অবিদ্যা মোহিত বদ্ধ জীব যত কৃষ্ণ সুখে উদাসীন নিজ ভোগতরে বিষয় আহরে কাম হত অতি দিন, কামলব লাগি বহু দুঃখ ভাগি সনাতন শুদ্ধ জীব অবিদ্যা পূজায় বৃথাকাল যায় নালভে অয়ন শিব, তুমি দয়া করি ধামের ঈশ্বরী বিষ্ণু শিবা দান্তরে আসি অবনীতে তিথি পঞ্চমীতে পিতা সনাতন ঘরে। এই বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথিটি কেউ জানত না, যেমন এখন আমরা অনেকের আবির্ভাব কাল জানি না, সেইরকম বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি জানত না। আমাদের পরমপরাত্পর গুরুদেব ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ এই আবির্ভাব তিথিটি ভক্তি বিনোদ ঠাকুরকে জানান, এবং সেই অবধি গৌড়ীয় মঠের পঞ্জিকায় বলুন আর আচার আচরণে বলুন বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব পালিত হয়। নগ্ন জিদ ও এইটা ধরা হয়নি, তাই ভেবে কেন ঠিক হচ্ছে না, নগ্ন জিদ যেন সনাতন তেন কহে শাস্ত্র বাণী সব পরম উদার সর্বগুণাধার দয়াশীল কৈতব, গৌর নারায়ণ লীলাপরায়ণ লীলাময় প্রভু মোর সঙ্গে শ্রী ভূ লীলা করে কত খেলা আপন লীলায় ভোর। এই মহাপ্রভুর কারস্থ লীলাকালে তিনটি শক্তির দ্বারা পরিচালিত। আর এই গার্হস্থ্য লীলাটি গৌর নারায়ণের লীলা। বৈকুণ্ঠে যেমন নারায়ণ ত্রিশক্তি সেবিত, এই গৌর নারায়ণও ত্রিশক্তি সেবিত। বৈকুণ্ঠে নারায়ণের তিনটি শক্তি, একটি শ্রী, একটি ভূ আর একটি লীলা। এই গৌরলীলাতেও মহাপ্রভু যতদিন গার্হস্থ আশ্রমে ছিলেন ততদিন এই ত্রিশক্তি সেবিত। ত্রিশক্তির মধ্যে শ্রী হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, ভূ হচ্ছেন বিষ্ণুপ্রিয়া, আর নীলা বা লীলাশক্তি হচ্ছেন ধামরূপিণী। তো সেই সঙ্গে শ্রী ভূ লীলা করে কত খেলা, আপন লীলায় ভোর। দেবী বিষ্ণুপ্রিয়া ভূশক্তি বলিয়া সেবে বিষ্ণুপ্রিয়া রূপে, লক্ষ্মীপ্রিয়া জানি শ্রী শ্রী ঠাকুরানী লীলাদেবী ধাম রূপে। খেলা যার ধর্ম হৃদয়ের মর্ম, নিজ লাভে পরিতোষ, তথাপি কৃপায় হইয়া উদয় নাশে জীব মতি দোষ। গোড়া নিজ নাম জীবে করে দান, তুমি ওহে জগন মাতা দিয়া ভক্তি দান, নামে শ্রদ্ধাবান করহ সুগুপ্ত কথা। পরা ও অপরা বিদিতা এ ধরা, বিদ্যা যুগ পরিচয় পরা ব্রহ্ম পরা, মায়া মোহরা অপরা অজ্ঞানময়। জড়বিদ্যা যত বুদ্ধি করে হত, শ্রীহরি ভজনে বাধা মোহ জনমিয়া, ভোগ বুদ্ধি দিয়া জীবকে করয় গাধা।